শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاء
বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকালে ইব্রাহিম রাইসি। দ্বিপক্ষীয় সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে ইরান মিশর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধে জরুরি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট, উপাচার্য বললেন আদালতের আদেশ শিরোধার্য। এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বর্ষা বিবির সাজা স্থগিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে অপরাধ যজ্ঞ বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর উচিত তেল আবিবের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোন আলাপে রাইসি কথা বলেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দেয়া অব্যাহত রেখেছে। এ অবস্থায় গাজায় অপরাধ বন্ধ করতে ইহুদিবাদীদের বাধ্য করার সবচেয়ে কার্যকর উপায় হল তেল আবিবের সাথে সমস্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। প্রেসিডেন্ট রাইসি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ ইসরায়েলের অপরাধের জন্য ভয়ঙ্করভাবে ভুগছে। তিনি আরও বলেন, ইসরায়েল কোনো প্রস্তাব, আইন ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলে না। তারা এ পর্যন্ত 400 বেশি আন্তর্জাতিক বিবৃতি ও প্রস্তাব লঙ্ঘন করেছে। এগুলো ইসরায়েলের আগ্রাসী ও মানবতাবিরোধী চরিত্রের সুস্পষ্ট প্রকাশ। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত করা এবং অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরি টেলিফোনে এ আলোচনা করেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরান ও মিশরের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলোতে যে সমস্ত ইতিবাচক ঘটনা ঘটেছে সেগুলো পর্যালোচনা করেন দুই মন্ত্রী এবং ফেব্রুয়ারির শেষের দিকে জেনেভায় তাদের মধ্যে একটি বৈঠকের ফলাফলের ভিত্তিতে ও দুই দেশের রাজনৈতিক নেতাদের ইচ্ছা অনুযায়ী সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। গত নভেম্বর মাসে ইরান এবং মিশরের প্রেসিডেন্টের মধ্যে সৌদি আরবে যে বৈঠক হয়েছিল তা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে দুই মন্ত্রী উল্লেখ করেন। তারা দুজনই একমত হন যে ভবিষ্যতে তেহরান ও কায়রোর মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য যোগাযোগ রক্ষা করা উচিত। অভিবাসী ইহুদিদের মাধ্যমে ফিলিস্তিন দখল করার ঘটনা ইউরোপীয় ঔপনিবেশিক কৌশলের মতোই এবং এই দখলদারিত্ব ইউরোপীয় ঔপনিবেশিকতার একটি উদাহরণ। মিডল ইস্ট মনিটরের পরিচালক এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয়রা যেখানেই গেছে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় এই মনোভাবই দেখিয়েছে, তাদের ভূমি দখল করো, যতটা বেশি সম্ভব জমি দখলে নাও, যারা প্রতিরোধ গড়ে তুলবে তাদের ধ্বংস করে দাও, এটাই ছিল তাদের নীতি। ইসরায়েল হামাসকে ধ্বংস করার দাবি তুলে কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে। গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরকে মিশরে চলে যেতে বাধ্য করতে চায় ইসরায়েল। ইসরায়েলের উদ্দেশ্য একদম স্পষ্ট। ইসরায়েল চায় একটি বিশেষ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে ফিলিস্তিনি কিংবা কোনো আরবের অস্তিত্ব না থাকে। আরও চায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংখ্যা কমিয়ে আনতে। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি জনগণের কাছে যা আছে তাই নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবার আহ্বান জানিয়েছেন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ। গতকাল প্রচারিত এক ভিডিও ক্লিপে তিনি গাজা এবং পশ্চিম তীরের জনগণের প্রতি এ আহ্বান জানান। হামাস প্রচারিত ভিডিওতে মোহাম্মদ দেইফ বলেছেন, ফিলিস্তিনিদের যার কাছে একটি রাইফেল আছে তাকে সেই রাইফেল নিয়ে ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দেওয়া উচিত। যার কাছে রাইফেল নেই, শুধু মলটভ ককটেল আছে, তাকে তাই নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এর আগে হামাসের পক্ষ থেকে মোহাম্মদ দেইফের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়, যাতে তিনি সমস্ত মুসলিম উম্মাকে আলেক্সা মুক্ত করার লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জরুরি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আজ বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেয়। 2019 সালের 11 অক্টোবর বুয়েট কর্তৃপক্ষের দেয়া জরুরি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পুরকৌশল বিভাগের ছাত্র এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ইমতিয়াজ হোসেন আজ রিট দায়ের করে। হাইকোর্টের আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, আদালত রুল দিয়ে জরুরি বিজ্ঞপ্তি স্থগিত করেছে, এর ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে আর কোন বাধা থাকল না। উল্লেখ্য, 2019 সালের 6 অক্টোবর বুয়েটে ছাত্র আবরার ফাহাদকে শেরেবাংলা হলে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালত ছাত্রলীগের 20 জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেয়, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল। আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। ভারতের বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো ও ধর্মীয় আচার পালনের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে এলাহাবাদ হাইকোর্টেও একই আদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, হিন্দু পক্ষের পুজো আরতির পাশাপাশি মুসলিমরাও জ্ঞানব্যাপীতে নামাজের আয়োজন করতে পারবে। স্বভাবতই সুপ্রিম কোর্টের এই নির্দেশে ধাক্কা খেল মুসলমানরা এবং খুশি হিন্দুপক্ষ। ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পুজো বন্ধে এলাহাবাদ হাইকোর্টে মুসলিমদের আবেদন খারিজ হওয়ার পর আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। রাষ্ট্রীয় উপহার বা তোষাখানা বেচাকেনার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া 14 বছরের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আজ এই আদেশ দেয় আদালত। সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে গত 31 জানুয়ারি ইসলামাবাদের জবাবদিহি আদালতে দুজনকে 14 বছরের কারাদণ্ড দিয়েছিল। এর আগে 30 জানুয়ারি কূটনৈতিক তার বার্তা ফাঁসের মামলায় রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে গঠিত বিশেষ আদালত ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দেয়। গত বছরের ডিসেম্বরে জবাবদিহি আদালতে তোষাখানা মামলাটি করেছিল জাতীয় জবাবদিহি ব্যুরো NAB। আজকের রায় ঘোষণার পর ইমরান খানকে আদিয়ালা জেলে রাখা হলেও বোর্শাকে ওই কারাগারে না রেখে বাণীকালার বাসভবনে স্থানান্তর করা হয়। ইমরান বোর্শা দম্পতির এ বাড়িকে সাবজেল ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার বোনকে তার বাড়ি থেকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। ইসরায়েলের পুলিশ বাহিনী ফরাসি বার্তা সংস্থা AFP-কে আজ জানিয়েছে, ইসমাইল হানিয়ার বোন সাবা আব্দেল সালাম হানিয়াকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তেল সেবা শহরের কারাগারে আটক রাখা হয়েছে। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, 57 বছর বয়সী আটক নারী হচ্ছেন ইসমাইল হানিয়ার বোন এবং হামাস যোদ্ধাদের সাথে তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে ইসরায়েল। তার বিরুদ্ধে ইসরায়েলের ভেতরে হামাস যোদ্ধাদের হামলায় উস্কানির অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যখন লাগাতার বোমা হামলা চালায় তখন সাবা আব্দুল সালাম হানিয়ার 22 বছর বয়সী ছেলে হাজিম শহীদ হন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার পরিবারের অন্তত 14 সদস্যকে হত্যা করেছে। বিমান হামলায় ইসমাইল হানিয়ার এক ছেলেও শহীদ হয়েছেন। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে এ হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের কোন এলাকায় হামলা হয়েছে PMU সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গাজার ফিলিস্তিনি ভাইবোনদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও অপরাধ যজ্ঞের জবাবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। হামলার বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বলেছে, সৈন্যরা একটি সন্দেহজনক উড়ন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করে যা পূর্ব দিক থেকে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে। সেটি এইলাত উপসাগর এলাকায় আঘাত করেছে। এই হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় শহরে সাইরেন বাজতে শুরু করলেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বাধা দেয়া যায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান স্বীকার করেছেন যে তার নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা AK পার্টি রোববারের স্থানীয় নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা আত্মসমালোচনা করবেন এবং ভুল ত্রুটিগুলোর সমাধান করবেন। তিনি বলেন, 31 মার্চ আমাদের জন্য শেষ নয় বরং একটি টার্নিং পয়েন্ট। তুর্কি জাতি 31 মার্চের এই পৌরসভা নির্বাচনে ব্যালট বাক্স ব্যবহার করে রাজনীতিবিদদের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছে। দেশব্যাপী নির্বাচনের আংশিক ফলাফলে দেখা গেছে বিরোধী দলগুলোর বড় রকমের সাফল্য পাচ্ছে। এরপর তিনি তার সমর্থকদের একথা বলেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্লেষকরা বলছেন, অভিবাসী ইহুদিদের মাধ্যমে ফিলিস্তিন দখল করার ঘটনা ইউরোপীয় ঔপনিবেশিক কৌশলের মতোই এবং এই দখলদারিত্ব ইউরোপীয় ঔপনিবেশিকতার একটি উদাহরণ। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইউরোপীয় ঔপনিবেশিকতার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত, কারণ অভিবাসী ইহুদিদের মাধ্যমে ফিলিস্তিন দখল করার ঘটনা ইউরোপীয় ঔপনিবেশিক কৌশলের মতোই। ইউরোপীয়রা এশিয়া মহাদেশে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠার সময় এই একই মনোভাবই দেখিয়েছে। তাদের ভূমি দখল করো যতটা বেশি সম্ভব, জমি দখলে নাও, যারা প্রতিরোধ গড়ে তুলবে তাদের ধ্বংস করে দাও। আলজেরিয়া, লিবিয়া ও মিশর সহ আফ্রিকার বহু দেশে ইউরোপীয় উপনিবেশবাদীরা গণহত্যা চালিয়ে হত্যা করেছে অগণিত বা কোটি কোটি মানুষ। ভারতবর্ষে ও ইরানেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে ব্রিটিশ উপনিবেশবাদীরা। সর্বশেষ খবর অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 33,000 ফিলিস্তিনি শহীদ ও 75,000-এরও বেশি আহত হয়েছে। নিহতদের প্রায় 70% হল নারী ও শিশু। এছাড়াও নিখোঁজ রয়েছে প্রায় 7,000 ফিলিস্তিনি। তাদের সবাই যদি শহীদ হয়ে থাকেন তাহলে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াবে প্রায় 39,000-এ। ইসরায়েল হামাসকে ধ্বংস করার দাবি তুলে গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে যাচ্ছে। তারা তো একটি আদর্শকে পরাজিত করতে পারে না। যদি স্থানীয়দের ভূমি দখল করা হয় তাহলে প্রতিরোধ করার অধিকার রয়েছে তাদের, ফলে দখলদারিত্ব চলতে থাকলে প্রতিরোধ সংগ্রামের ধারণাটিও চলতে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা প্রভাব ফেলবে। গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরকে মিশরে চলে যেতে বাধ্য করতে চায় ইসরায়েল। ইসরায়েলের উদ্দেশ্য একদম স্পষ্ট। ইসরায়েল চায় একটি বিশেষ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখানে ফিলিস্তিনি কিংবা কোন আরবের অস্তিত্ব না থাকে। তারা আরো চায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংখ্যা কমিয়ে আনতে। তারা এখন উত্তরে যা করার চেষ্টা করছে তাহলে একটি বাফার জোন তৈরি করা, ফিলিস্তিনিদের অস্তিত্ববিহীন একটি এলাকা। তারা ফিলিস্তিনিদের জাবালিয়া এবং বেইত হানুনের মতো এলাকাগুলোকে ফিলিস্তিন মুক্ত করতে চায়। তাদের ধারণা এটা করতে পারলে ফিলিস্তিনিরা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। 1917 সালে বেলফোর ঘোষণার ফলে যখন ইহুদিদের কথিত রাষ্ট্র সৃষ্টির প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল তখন ফিলিস্তিনের ইহুদি জনসংখ্যা ছিল মাত্র 56,000। 1922 সালে যখন ফিলিস্তিনে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তখন ইহুদিদের জন্য ফিলিস্তিনের দরজা পুরোপুরি খুলে দেয় ব্রিটিশরা এবং 1947 সালে তাদের সংখ্যা 6,65,000-এ পৌঁছায়। ব্রিটেনের সহায়তায় ফিলিস্তিনের ইহুদি জনসংখ্যা যখন বাড়ছিল তখন ফিলিস্তিনি আরবদেরকে তাদের নিজস্ব ভূমি থেকে বিতাড়ন করা হয়। 1948 সালে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হলে জোর করে 7,50,000-এরও বেশি ফিলিস্তিনিকে শরণার্থী হতে বা দেশ ত্যাগে বাধ্য করে ইহুদিবাদী সন্ত্রাসীরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বৃহত্তর বাংলা ও ভারতের নানা অঞ্চলে 18 শতকের শেষের দিক থেকে 1945 সালের মধ্যে কৃত্রিম দুর্ভিক্ষ বাঁধিয়ে ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রায় 10 কোটি মানুষকে হত্যা করেছিল। উপনিবেশবাদী ব্রিটিশরা প্রায় 100 বছর আগে ইরানও কৃত্রিম দুর্ভিক্ষ বাঁধিয়ে হত্যা করেছিল প্রায় 1 কোটি ইরানি। এটা অত্যন্ত দুঃখজনক ঐতিহাসিক সত্য যে বিভিন্ন দেশের আদিবাসীদের উপর ব্যাপক গণহত্যা চালিয়েছে ইউরোপীয় উপনিবেশবাদীরা। কানাডায় কিছুদিন আগেও পাওয়া গেছে আফ্রিকান শিশু শিক্ষার্থীদের বহু গণকবর ও কঙ্কাল। আমেরিকা মহাদেশে রেড ইন্ডিয়ানরাও হয়েছে ব্যাপক গণহত্যার শিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে জাহাজা করে আনা হতো আফ্রিকানদের এবং তাদের দাস বানিয়ে রাখা হতো ও দাস হতে না চাইলে বা পালিয়ে যেতে চাইলে তাদের উপর চালানো হতো নানা নির্যাতন ও এমনকি হত্যাযজ্ঞ। তাই ইউরোপীয় ইহুদিবাদীদের কাছ থেকে আমরা ভিন্ন ধরনের কোন চরিত্র আশা করতে পারি না।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday বাংলা, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইব্রাহিম রাইসি। দ্বিপক্ষীয় সম্পর্ক ও গাজা পরিস্থিতি নিয়ে ইরান মিশর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য। বাংলাদেশের বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জরুরি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। উপাচার্য বললেন আদালতের আদেশ শিরোধার্য। এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক, আমাদের সাথেই থাকুন।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 21তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানের রোজার উদ্দেশ্য হল তাকওয়া বা খোদাভীতি অর্জন। খোদাভীতি মানুষকে সব ধরনের অন্যায়, পাপ ও অধঃপতন থেকে রক্ষা করে। তাকওয়া খোদাই নানা পরীক্ষার উতরে যেতে মানুষকে সাহায্য করে। খোদাই পরীক্ষাগুলো সবার জীবনে আসে, যেমন একটা মিথ্যা কথা বললেই আপনি হয়তো অনেক অর্থ, সম্পদ বা সুযোগ সুবিধার অধিকারী হতে পারেন, কিন্তু আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তা করলেন না। এটা এক খোদাই পরীক্ষা যাতে আপনি উতরে গেলেন। কিংবা ধরুন কোথাও একটা অবৈধ আনন্দের সুযোগ আছে, কেউ সেটা দেখবে না একমাত্র আল্লাহ বা তাঁর ফেরেশতারা ছাড়া। এটাও এক খোদাই পরীক্ষা। আপনি সেই অবৈধ আনন্দ পাবার সুযোগ নিতে পারেন চোখ বা কোনো অঙ্গ দিয়ে, কিন্তু আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার ইচ্ছে থাকলে আপনি তা করবেন না। একটা মিথ্যা সাক্ষ্য দিলে আপনি অনেক অর্থ বা বিপুল সম্পদের অধিকারী হতে পারেন, কিন্তু আপনি যদি তা না করেন আল্লাহকে সাক্ষী মেনে, তাহলে আপনি খোদাই পরীক্ষায় পাশ করলেন। কোথাও কারো বিরুদ্ধে জুলুম হচ্ছে আপনি তা দেখছেন। এখানে প্রতিবাদে জানানো বা ন্যায়ের পক্ষে কথা বলা ছিল জরুরি, কিন্তু এখানে সত্য কথা বললে বা প্রতিবাদ জানালে বিপদ, কষ্ট বা ঝামেলায় পড়ার আশঙ্কা আছে। ঝামেলার ভয়ে আপনি তা করলেন না, এখানে খোদাভীতির পরীক্ষায় আপনি ব্যর্থ হলেন।
বৈধভাবেও যে কোনো সম্পদ বা সাফল্য অর্জনের পর খোদাভীরু মানুষের কাজ হল প্রথমেই আল্লাহর প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনি যদি তা না করেন তাহলে অহংকার ও এর পথ ধরে বিচ্যুতির শিকার হতে পারেন আপনি।
আপনার ভাবা উচিত যে মহান আল্লাহর সাহায্য না থাকলে আপনি সফল হতেন না। বিশ্বের অনেক বড় বড় সাম্রাজ্য, শক্তিশালী জাতি ও সভ্যতা ধ্বংস হয়ে গেছে অহংকার ও এর পথ ধরে আসা নানা অবিচার বা বিচ্যুতির কারণে। খোদাভীতি থাকলে সেসব ধ্বংস হতো না। অনেক সময় এমনও দেখা যায় দুঃখ ও কষ্টের মধ্যে মানুষ সৎ পথে থাকে, কিন্তু প্রাচুর্যের সময় তারা ভোগবাদী হয়ে ওঠে এবং নানা বিচ্যুতির শিকার হয়। এর কারণ খোদাভীতিকে অব্যাহত রাখতে না পারা। অতীতের নানা জাতি ও ধর্মের বিচ্যুতির কারণ হল এটা। বলা হয় মহান আল্লাহ বিপদ, দারিদ্র ও দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন, আবার ধন সম্পদ ও সুখময় প্রাচুর্য দিয়েও পরীক্ষা করেন। তাই খোদাভীতি বজায় রাখা সবসময় অপরিহার্য।
একসময় মক্কার কাফিররা মুসলমানদের উপর অবর্ণনীয় নানা নির্যাতন ও নৃশংস পাশবিক আচরণ করেছিল, কিন্তু মক্কা বিজয়ের পর মুসলমানরা সেই একই কাজে লিপ্ত হননি প্রতিশোধ নেয়ার নামে। এখানে সংযম ও ক্ষমাশীলতা ছিল এক বড় পরীক্ষা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বেশিরভাগ মুসলমানই সে পরীক্ষায় উল্টে যেতে পেরেছেন। আমাদের জীবনেও মহান আল্লাহর পক্ষ থেকে এ ধরনের নানা পরীক্ষা ঘুরে ফিরে আসবে। তাই শক্তি ও সম্পদের প্রাচুর্য যেন আমাদেরকে খোদাভীরুতার পথ ও সংযমের পথ থেকে বিচ্যুত না করে, সেজন্য সব অবস্থায় তাকওয়াকে ধরে রাখার অনুশীলন করতে হবে। তাকওয়া থাকতে হবে জীবনের সব ক্ষেত্রেই, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ক্ষেত্র সহ সব ক্ষেত্রেই। খোদাভীরু মানুষকে সব ক্ষেত্রেই দূরদর্শী ও প্রখর দৃষ্টির অধিকারী হতে হবে। তাকে চোখ কান খোলা রেখে বুঝতে হবে কারা দেশ, জাতি ও ইসলামের শত্রু এবং তারা কোন ক্ষেত্রে কি কি ষড়যন্ত্র করছে, আর এসবের মোকাবেলায় তথা খোদাই পরীক্ষার আলোকে তাকে কি দায়িত্ব পালন করতে হবে। পবিত্র রমজান আমাদেরকে এমনই উন্নতমানের মুসলমান হতে শেখায় ও সেজন্য কষ্ট করার বা সংযম চর্চার আহ্বান জানাই। সব অবস্থায় ন্যায় বিচার, সত্য ও আল্লাহর পথে অবিচল থাকার এবং সঠিক কাজটি বা সঠিক দায়িত্ব পালনের ধৈর্য তথা খোদাভীতি বা তাকওয়ার শক্তি অর্জনের জন্য রোজা রাখা জরুরি। আর এজন্যই মহান আল্লাহ যুগে যুগে সব জাতির জন্যই রোজা ফরজ করেছিলেন।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
মহান আল্লাহর জন্য রোজা এবং এর প্রতিদান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং স্বয়ং আমি এর প্রতিদান সওয়াব প্রদান করব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জিহ্বাকে অর্থহীন বা অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখতে পারবে, আমি তার জন্য বেহেশতের গ্যারান্টি বা নিশ্চয়তা দিচ্ছি। ইসলামী বর্ণনা এসেছে, মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দান করেন ধর্মের জ্ঞান এবং সে ব্যক্তি ঘুমাবে কম, কথা বলবে কম ও খাবে কম। মেরাজ সফরের সময় এক পর্যায়ে মহানবী মহান আল্লাহর কাছে তাঁর নৈকট্য লাভের পথগুলো জানতে চাইলে মহান আল্লাহ বলেন, তোমার দিনকে করো রাত ও রাতকে করো দিন, আর তা করবে ঘুমকে এবাদতে ও খাবারকে ক্ষুধায় বদলে দিয়ে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের মুহূর্ত দুটি সিজদার সময় ও ক্ষুধার্থ থাকার সময়। মহান আল্লাহ আমাদেরকে এসব হাদিস অনুযায়ী জীবন গড়ার সুযোগ দিন। বিদায়ের সময় ঘনিয়ে এলো।
শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক একুশতম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো, শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো, হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।
আল্লাহুম্মা জাআলনি ফিহা ইলা মারযাতিকা দালিলা ওয়ালা তাজআলিশ শাইতানা ফিহা আলাইয়া সাবীলা ওয়াজআলিল জান্নাতা লি মানযিলা ওয়া মাগীলা ইয়া
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। গত তিনটি অনুষ্ঠানে আমরা সুরা ফাতিহা বা সুরা হামদের তাফসির উপস্থাপন করেছি। আজকের আসরে সুরা বাকারার উপর আলোচনা শুরু হচ্ছে, তাই আজকের আসরে এই সুরার প্রথম দুই আয়াতের ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার ও তা মেনে চলার তৌফিক দান করুন। সুরা বাকারার প্রথম আয়াত হচ্ছে কয়েকটি অক্ষরের সমষ্টি।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ها سورة بقرة বিশেষ আঙ্গিকে শুরু হয়েছে। কয়েকটি অক্ষর দিয়ে শুরু হওয়ায় এই সুরার প্রতি সবার দৃষ্টি একটু অন্যরকম। কয়েকটি অক্ষর নিয়েই একটা শব্দ হয় এবং শব্দের নির্দিষ্ট অর্থ থাকে। অর্থহীন অক্ষর সমষ্টিকে শব্দ বলা হয় না, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের ১১৪টি সুরার মধ্যে ২৯টি শুরু করেছেন কয়েকটি অক্ষর দিয়ে, কোনো শব্দ দিয়ে নয়। ওই অক্ষরগুলো প্রত্যেকটি আলাদাভাবে উচ্চারিত হয়। যেমন সুরা বাকারার প্রথম আয়াতটি আমরা আলাম পড়ি না, বরং পড়ি আলিফ লাম মিম। এ ধরনের ভঙ্গিমা আরবি ভাষায় সম্পূর্ণ নতুন এবং নজিরবিহীন। কোরআন বিশ্লেষকগণ একে হরুফে মুকাত্তা বলেন, অর্থাৎ এসব অক্ষর বিচ্ছিন্ন এবং আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব অক্ষরের পর আয়াত এসেছে যাতে কোরআনের অলৌকিকত্ব ও মহত্ব তুলে ধরা হয়েছে। যেমন সূরা শুরায় বলা হয়েছে, এভাবে আল্লাহ পাক আপনার উপর এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের উপর ওহি নাজিল করেন। আল্লাহ পাক যেন বলতে চান, আমি আমার অলৌকিক গ্রন্থকে এইসব বর্ণমালা দিয়েই সাজিয়েছি, কোনো অপরিচিত বর্ণমালা শব্দ বা অক্ষর দিয়ে নয়। যারা দাবি করে যে কোরআন অলৌকিক এবং মুজিজা নয়, তারা পারলে এই বর্ণমালা দিয়েই কোরআনের মতো গ্রন্থ রচনা করুক যা বাক্য, শব্দ ও বিষয়বস্তুর দিক থেকে হবে নজিরবিহীন। এটা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা। তিনি সাধারণ বর্ণমালা দিয়েই এমন কিতাব রচনা করেছেন যার একটা সুরার মতো কেউ কিছু রচনা করতে পারবে না। যেমন আল্লাহ পাক প্রাণহীন মাটি থেকে অসংখ্য গাছপালা, ফলমূল সৃষ্টি করেন, অথচ ঠিক এই মাটি থেকেই মানুষ তৈরি করে ইট, বাসনকোসন।
এই সুরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এবং খোদাভীরু পরহেজগারদের জন্য এটি পথ নির্দেশক।
অতীতের সবচেয়ে মূল্যবান সম্পদ হল বই বা কিতাব। বর্তমান যুগের মানুষের জন্য এই বই নীরব ভাষায় সর্বোৎকৃষ্ট ভাব ও জ্ঞান পৌঁছে দেয়। কোরআন কোনো গ্রন্থ আকারে নাজিল হয়নি, কিন্তু রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ঐশী বাণীকে যে কোনো বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য তাঁর উপর যা কিছুই অবতীর্ণ হতো তাই পড়ে শোনাতেন। লেখকরা তা লিখে নিত এবং অনেকেই মুখস্থ করে নিত। মানুষ যদি এই ঐশী গ্রন্থ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে, বিষয়বস্তু উপলব্ধি করে, তাহলে বিশ্বাস করতে বাধ্য হবে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোনো মানুষের পক্ষে এ ধরনের বক্তব্য পেশ করা সম্ভব নয়। যেমনটি আমরা কোরআনের আলো অনুষ্ঠানের প্রথম পর্বে বলেছি, পবিত্র কোরআন মানুষকে সৌভাগ্য ও সফলতার দিকে পরিচালিত হবার সব উপায় বলে দিয়েছে। কাজেই যে ব্যক্তি সফলকাম হতে চায় তাকে অবশ্যই স্রষ্টার কাছ থেকে প্রেরিত দিক নির্দেশনার শরণাপন্ন হতে হবে। যেসব জিনিস তার দেহ কিংবা মনের জন্য ক্ষতিকর সেগুলো থেকে দূরে থাকতে হবে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন মানুষকে পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে, তবে এটা অত্যন্ত স্পষ্ট যে এ ঐশী গ্রন্থ থেকে কেবলমাত্র তারাই উপকৃত হবে যারা সত্যকে বুঝতে চায় এবং সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। গোড়া ও সংকীর্ণ মনা ব্যক্তিরা কখনো সত্যকে গ্রহণ করতে চায় না। সত্য তাদের কাছে প্রমাণিত হলেও তারা তা অস্বীকার করে। কোরআনের শিক্ষা তাদের কোনো উপকারে আসে না, কাজেই কোরআনের পথ নির্দেশনা তাদের মধ্যে প্রভাব বিস্তার করে যাদের মনে খোদাভীতি রয়েছে। সুতরাং এ আয়াতে বলা হয়েছে, কোরআন খোদাভীতি ও পরহেজগার লোকদের জন্য পথ নির্দেশ।
এবারে দেখা যাক এই আয়াতে কি কি শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত, রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচররা পবিত্র কোরআন লেখা এবং এর রক্ষণাবেক্ষণের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন। কাজেই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ আয়াতগুলো এখন গ্রন্থাগারে আমাদের মাঝে রয়েছে। এই ঐশী গ্রন্থের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। দ্বিতীয়ত, পবিত্র কোরআন মানব জাতির পথপ্রদর্শক। এটি বিশেষ কোনো শ্রেণীর মানুষের জন্য অবতীর্ণ হয়নি, কাজেই পবিত্র কোরআনে পদার্থবিদ্যা, রসায়ন কিংবা গণিতের বিষয়বস্তু খোঁজা অর্থহীন। তৃতীয়ত, পবিত্র কোরআনের জ্যোতি কেবল তখনই আমাদের অন্তরকে প্রভাবিত করবে যখন আমরা সত্যকে গ্রহণ করার জন্য তৈরি হব। মাটি কিংবা ময়লার মধ্যে আলোর বিকিরণ ঘটে না, আলো কেবল স্বচ্ছ আয়নার মধ্যেই প্রতিফলিত হয়।
শ্রোতা বন্ধুরা, কোরআনের আলো অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, কাজেই এর সাথে গুটিয়ে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের দ্বিতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, এসো গাই আলোকিত তারুণ্যের জয়গান। হে তারুণ্য, প্রেমমৈত্রীর গুলবাগিচায় ফোটায়, যে তারুণ্যের সজীবতা ধুয়ে মুছে দেয় সব গ্লানি আর পাপ। যে তারুণ্য নয় দাসহীন কামনা বাসনার কিংবা লোভ লালসার, যে তারুণ্য বয়ে আনে সৃষ্টিশীলতা ও নবশক্তির অনন্য উত্তাপ।
তারুণ্য ও যৌবন হচ্ছে মেঘমালার মতো, যা দেখতে মনে হয় বেশ প্রশান্ত, কিন্তু বাস্তবে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলে ও দ্রুত বিলুপ্ত হয়ে যায়। জীবনের সুবর্ণ সুযোগগুলো হল এমনই। সেসব সুযোগ বারবার আসে না, কিংবা দীর্ঘ সময় ধরে সেই সব সুযোগ বজায় থাকে না। ভালো কাজের সুযোগ ও আধ্যাত্মিক উন্নতির সুযোগগুলোকে তাই হাতছাড়া করা উচিত নয়। বয়ঃসন্ধিকাল মানব ব্যক্তিত্ব গঠনের একটি সংবেদনশীল পর্যায়, এবং এর বৈশিষ্ট্যগুলি জানা ও তরুণদের ব্যক্তিত্বের গঠন রূপদানকারী বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়া তাদের অন্যতম অপরিহার্য চাহিদা। এটা স্পষ্ট যে মানুষের ব্যক্তিত্বের গঠন জীবনের প্রথম দিক থেকে শুরু হয়, এবং এমনকি এ প্রক্রিয়া তারও আগে শুরু হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। কৈশোর ও যৌবনের বিশেষ শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে, এবং রয়েছে তাদের বিশেষ ব্যক্তিত্বের ধারা। তাই কিভাবে তরুণ ও যুবকরা সমাজে ভূমিকা রাখবে এবং কিভাবে তারা সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তুলবে তা জানা বেশ জরুরি, কারণ এসব বিষয় মানুষের আচরণকে প্রভাবিত করে। এ সংক্রান্ত কৌশল আর দক্ষতাগুলো তারা এমনিতেই পরবর্তী বছরগুলোতে শিখে নেবে এমনটি আশা করা ঠিক নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ। যুব সমাজ স্বাধীন ব্যক্তিত্বের অনুভূতি নিয়ে সমাজে উপস্থিত হয়। এ সময় গড়ে ওঠে তার সামাজিক সম্পর্ক, ফলে এ সময়টি তাদের জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায় যা তারা অনুভব করে। তাদের এই অভিজ্ঞতার সঙ্গে যদি যথেষ্ট মাত্রায় বাস্তবতা, সচেতনতা, প্রজ্ঞা ও শিক্ষার সমন্বয় বা যোগসাজশ না ঘটে, তাহলে তা নানা ধরনের বিপর্যয় ও তিক্ততা বয়ে আনতে পারে এবং এর ফলে বদলে যেতে পারে তরুণ বা যুবক যুবতীদের জীবনের পুরো গতিপথ। প্রত্যেক মানুষের শারীরিক, মানসিক, স্বভাবগত বৈশিষ্ট্য ও আবেগ, অনুভূতি এবং রুচির ধারা ভিন্ন ধরনের বা স্বতন্ত্র হতে পারে। মানুষের কথা, নীরবতা ও আচরণের মধ্যে তার স্বভাব, ব্যক্তিত্ব, চিন্তা চেতনা ও মানসিকতা এবং সর্বোপরি তার সামাজিক সম্পর্কের ধরন ফুটে ওঠে। মানুষের এই সব দিকের মধ্যে যেমন অনেক অমিল থাকে, আবার অনেক মিলও থাকে, তবে এটা স্পষ্ট যে তরুণ ও যুব সমাজের ব্যক্তিত্বে এবং তাদের নানা বৈশিষ্ট্যে রয়েছে স্থিতিশীলতা। তাই এই সময়কে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে যুক্তি ও প্রজ্ঞার ধর্ম ইসলাম।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য আসার আগেই যৌবনকে গুরুত্ব দিতে শেখা তথা যৌবনকে যথাযথভাবে কাজে লাগাও। শৈশবের চপলতা, একরোখা ভাব ও চঞ্চলতা এবং যে কোনো কাজে তাড়াহুড়ো করার স্বভাব যৌবনে কমে আসে, ফলে তরুণ ও যুব সমাজ সমাজের বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার যোগ্যতা অর্জন করে। নিজেকে চেনা ও জানার শিক্ষা অর্জন যুব সমাজের জন্য খুবই জরুরি। এ সময়ে তা অর্জন করা সম্ভব না হলে পরবর্তীকালে এর নেতিবাচক প্রভাব বয়ে বেড়ায় মানুষ। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, মানুষ কোনো কিছু হারিয়ে ফেললে তা ফেরত পাওয়ার জন্য অধীর বা অস্থির হয়ে ওঠে। অথচ বিস্ময়ের ব্যাপার হল, তারা নিজের হারিয়ে যাওয়া প্রকৃতি বা আত্মাকে জানা বা ফিরে পাওয়ার ব্যাপারে উদাসীন। মানুষের মধ্যে সুবিধাবাদ, অলসতা, আরামপ্রিয়তা, চিন্তাহীনতা বা অদূরদর্শিতা এবং অধ্যাবসায়ী বুদ্ধিমত্তা, ধৈর্য ও কর্মপ্রিয়তার মতো দুই বিপরীত স্বভাবের দ্বন্দ্ব চলে। এ দ্বন্দ্বে যদি প্রথমোক্ত প্রবণতাগুলোর বিষয় ঘটে, তাহলে পরিণতি হয় অনুতাপ আর লজ্জা, আর শেষোক্ত প্রবণতাগুলোর বিজয় ঘটলে আসে পূর্ণতা, সাফল্য ও তৃপ্তি বা সন্তুষ্টি। তারুণ্য ও যৌবনের স্বাভাবিক ধর্ম হল এই শেষোক্ত প্রবণতাগুলো।
কেউ যদি মানব জীবনের আসল লক্ষ্য বা টার্গেট ঠিক না করেই দ্রুত গতিতে একদিকে চলা শুরু করে, তাহলে সে কাঙ্ক্ষিত টার্গেট বা লক্ষ্য থেকে কেবল বেশি দূরেই সরে যেতে থাকবে। তারুণ্য বা যৌবনও এর ব্যতিক্রম নয়। যুব সমাজের মধ্যে যেসব প্রশ্ন, সন্দেহ ও জিজ্ঞাসা রয়েছে, যথাসময়ে সেসবের উপযুক্ত জবাব বা ব্যাখ্যা তুলে ধরা উচিত বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যোগ্যতা এবং অসাধ্য সাধনের ক্ষমতা পরিবার ও সমাজের পক্ষ থেকে উৎসাহ পায় না বলে তারা হতাশ হয়ে পড়ে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। তাই এ বিষয়গুলোর দিকে সংশ্লিষ্ট সবার লক্ষ্য রাখা উচিত ও এ সংক্রান্ত দায়িত্ব পালনে সক্রিয় হওয়া উচিত বলে ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন। যুব সমাজকে আদর্শমুখী, আত্মসচেতন, আত্মবিশ্বাসী, আধ্যাত্মিক মূল্যবোধে বিশ্বাসী, সাহসী, সৃষ্টিশীল ও কর্মমুখী এবং উদ্যমী শক্তি হিসেবে গড়ে তোলার জন্য এসব বিষয়ে পরিকল্পনা নিয়ে সমাজকে এগিয়ে আসতে হবে।
কোন এক যুবক এক বৃদ্ধ ব্যক্তির বাঁকা হয়ে পড়া পিঠে হাত রেখে উপহাস করে বলল, এই ধনুকটা কত দামে বিক্রি করবেন? বৃদ্ধ জবাব দিলেন, সময় এটা তোমাকেও বিনামূল্যেই দিয়ে দেবে, তবে তার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে তোমার জীবনের সবচেয়ে দামি বস্তুটি, তথা যৌবন। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনার ইতি টানছি এখানেই। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
Tehran-ը խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։